Guasha.
ABC Radio 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা, আর সঙ্গে আছি শারমিন। এবং প্রতিবারের মতন আজও রয়েছে দুটো গল্প। শুরুতেই বলে রাখছি, যারা খুব ভয় পান তারা আজকে দয়া করে কুয়াশা শুনবেন না। আজকে প্রচন্ড ভয়ের দুটো গল্প রয়েছে। প্রথম গল্পটি যেটা পড়ে শোনাবে সেতু, সেটার নামটা বলছি। প্রথম গল্পটির নাম হচ্ছে ঐতিহাসিক প্রেতাত্মা। লিখেছেন শ্রী ধীরেন্দ্র লাল ধর, আর পড়ে শোনাবে সেতু। চলুন তাহলে আজকের প্রথম গল্প ঐতিহাসিক প্রেতাত্মা শুনি। ঐতিহাসিক প্রেতাত্মা প্রথম পর্ব শুনবো, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে সরাসরি চলে যাচ্ছি একই গল্পের দ্বিতীয় পর্বে। আসুন তাহলে শুনি আজকের প্রথম কাহিনী। আর আপনি আছেন কুয়াশা, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
ভূতের গল্প ছোটবেলা থেকেই শুনছি, কতজনের কত রকমের কাহিনী, তারও শোনা কথা, আবার কারোবার নিজের দেখা। কেউ অপঘাতে মরেছে, তারপর ভূত হয়ে দেখা দিয়েছে। গয়ায় পিণ্ডদানের পর আর দেখা যায়নি। কেউ বা খুন হয়েছে, তারপর হত্যাকারী ফাঁসিতে না ঝোলা পর্যন্ত তার বারবার আবির্ভাব ঘটেছে। কোথাও বা অতর্কিত প্রেতাত্মা কারো স্কন্ধে ভর করে অনেক গোপন কথা প্রকাশ করে দিচ্ছে। এমনি কত একক ভূতের কাহিনী, আবার দলবদ্ধ ভূতের আবির্ভাবের কথাও আছে। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈনিকের ছায়া দেখা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আণবিক বোমায় নিহত হিরোশিমা শহরের সমস্ত নগরবাসীদের জীবন্ত ছায়া দেখা গেছে, ইত্যাদি অনেক কিছু। মৃত্যুর পরে যে একটা দুর্বোধ্য লোক, আর তার রহস্যের প্রতি মানুষের ঔৎসুকের অভাব নেই। প্রেতাত্মার কাহিনী সেই রহস্য লোককে আরো রহস্যময় করে তোলে। মানুষ তাই ভূতের গল্প বলতে ও শুনতে ভালোবাসে। সাধারণ ভূতের গল্প আমিও অনেক বলতে পারি, যেসব গল্প সারা রাত ধরে শুনলেও ফুরবে না। মারাঠাদের তখন প্রচণ্ড প্রতাপ। ভারতের দক্ষিণ ও পশ্চিম প্রান্ত থেকে তারা বারবার পূর্ব ও উত্তরাঞ্চলে হানা দিয়েছে। দিল্লির বাদশাহ অবধি টাকা দিয়ে তাদের খুশি রাখতে উৎসুক। রাজস্থানের রাজপুত শক্তি ঘরোয়া বিবাদে নিঃস্ব ও শক্তিহীন। মধ্য ভারত তখন রীতিমতো একটা অরাজক অঞ্চল। কোন রাজা যে কবে কোন রাজ্য আক্রমণ করবেন, কোন রাজা হেরে যাবেন ও তার রাজধানী লুণ্ঠিত হবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। লড়াই ও লুঠের একটা ঝোড়ো হাওয়া শান্তি ও স্বস্তি দেশ ছাড়া করে দিয়েছে। জয়পুরের মহারাজার সঙ্গে যোধপুরের মহারানীর চলছিল বিবাদ। জয়পুরের মহারাজা ঈশ্বরী সিং কোনো মতেই সব দিক রক্ষা করতে পারছিলেন না। অনেকগুলো যুদ্ধে বারবার তিনি হেরে গেলেন, অনেক টাকা অপচয় হল, অনেকটা রাজ্যও ছেড়ে দিতে হল। মহারাজার মাথা গরম হয়ে গেল। ঈশ্বরী সিং কোনোদিন খুব বুদ্ধিমান বিচক্ষণ ছিলেন, বুদ্ধিহীন বলে তার একটা অখ্যাতিও ছিল। এখন সেই বুদ্ধিহীনতা রুক্ষ খামখেয়ালিতে রূপান্তরিত হল। কখন যে কি করে বসেন তার কোনো ঠিক ঠিকানা নেই। রাজসভায় চিরদিনই ক্ষমতার লড়াই চলে। যে যতখানি উচ্চপদে উঠতে পারবে তার ক্ষমতা তত বেশি হবে, এবং সুযোগ সুবিধা পেলে রাজাকে হটিয়ে দিয়ে সেই রাজসিংহাসনে বসতে পারবে। রাজা বিচক্ষণ হলে সবাইকে আয়ত্তে রাখতে পারে, কিন্তু ঈশ্বরী সিং এর সে তীক্ষ্ণ ধীশক্তি ছিল না। তার রাজকার্য পরিচালনা করতেন প্রধান সামন্ত রাজা আয়াম্মল খত্রি। আয়াম্মলের সমকক্ষ যোগ্য রাজনীতিক তখন জয়পুরে ছিল না। তার মৃত্যুর পর তার ছেলে কেশব দাস খত্রি তার স্থান অধিকার করল, কিন্তু বয়স্ক। যত বিচক্ষণতাই কেশব দাসের থাকুক না কেন, দরবারে তার যোগ্যতার সম্মান দেবার মতো স্থৈর্য মহারাজের ছিল না। সমস্ত হরগোবিন্দ মহারাজকে বুঝিয়ে দিলেন, কেশব দাস তার বাপের মতো নয়, যতটা বিশ্বস্ত বলে আপনি তাকে ভাবেন সে ততটা সৎ নয়। শত্রুপক্ষের সঙ্গে তার চিঠিপত্র চলছে, একটু সুযোগ পেলেই সে আপনাকে সিংহাসন থেকে নামিয়ে দেবে। তাতে তার লাভ? মহারাজ জিজ্ঞেস করলেন, সে কি রাজা হবে নাকি?
সে কি হবে তা তো আমি জানি না, তবে যথেষ্ট অর্থ লাভ ঘটবে এ সম্পর্কে আমি নিঃসন্দেহ।
ঈশ্বরী সিং এর সবচেয়ে বেশি ভয় ছিল তার ভাইয়ের কাছ থেকে। ছোট ভাই উম্মেদ সিং পৈতৃক রাজ্য আধা আধি ভাগ করে নিতে চেয়েছিলেন, ঈশ্বরী তাতে রাজি হননি। উম্মেদ মারাঠা ও যোধপুরের মহারানীর সাহায্যে অর্ধেক রাজ্য কেড়ে নিতে চাইছিলেন। হরগোবিন্দ বললেন,
বোধ হয় উম্মেদকেই বসাবে আপনার সিংহাসনে।
ঈশ্বরী সিং ক্রুদ্ধ কণ্ঠে বললেন, আমি না মরা অবধি তা তো অসম্ভব নয়।
আপনাকে মারতে কতক্ষণ লাগবে? কোন রকমে আপনার খাদ্যে একটু বিষ মিশিয়ে দিতে পারলেই তো হল।
কোন যুদ্ধ অবধি করতে হবে না। মহারাজার ভ্রু কুচকুচে বললেন, আমাকে বিষ দিয়ে মারবে? তার আগে আমি ওকে বিষ খেয়ে মারি না, সব চুকে গেল।
আপনি ভাবতে ভাবতে সে কাজ হাসিল করে ফেলবে।
বটে, আমি আজই ব্যবস্থা করছি। শয়তানকে সিংহাসনের পাশে জিয়ে রাখার কোনো মানে হয় না। মহারাজার আদেশে সে রাত্রেই কেশবদাসের খাদ্যে বিষ প্রয়োগ করা হল। কেশবদাস মারা গেলেন, হরগোবিন্দর মনস্কাম পূর্ণ হল। তিনি এবার রাজ্যের সর্বময় কর্তা হলেন। রাজ সরকারে কেশবদাস যাদের চাকরি করে দিয়েছিলেন মহারাজ তাদের মাহিনা দিলেন না। তারা এসে ধরল কেশবদাসের বিধবা পত্নীকে, বলল,
আমরা কেশবদাসের অধীনে চাকরি করতাম, আমাদের মাহিনা আপনাকে দিতে হবে।
কেশবদাসের বিধবা কোনো বাদ প্রতিবাদ করলেন না, তাদের মাহিনা দেবার জন্য সর্বস্ব বিক্রি করলেন, একেবারেই নিঃস্ব হয়ে গেলেন। গোলন্দাজ বাহিনীর অধিনায়ক প্রবীণ সামস্ত শিবনাথ ভাইয়ার কাছে ব্যাপারটা বড় খারাপ ঠেক। তিনি বললেন,
মহারাজ কাজটা ভালো করলেন না।
কি, আমার সমস্ত হয়ে তুমি আমারই কাজে সমালোচনা করবে?
আমি রাজপুত, রাজপুতরা অন্যায়কে কোনোদিন ন্যায় বলে মেনে নিতে পারবে না।
ঠিক আছে, রাজদরবারে তোমার আর কোনো স্থান নেই, তুমি কারাগারে যাও। শিবনাথ ভাইয়ার কারাবাসের আদেশ হল। দরবারে আর কেউ কোনো কথা বলল না, কিন্তু সবাই মনে মনে ক্ষুব্ধ হল, এ কি? কিন্তু রাজা রাজরার অত্যাচার তখন প্রজারা স্বাভাবিক বলেই মেনে নিত। সাধারণ মানুষ জানত রাজাকে মেনে নিলে তার অত্যাচারকেও মেনে নিতে হবে। তার উপর রাজা যদি অস্থিরমতি হন তাহলে তো কথাই নেই। ঈশ্বরী সিং এর এই অনাচার অনিবার্য বলেই সবাই ধরে নিল। কিন্তু মারাঠার রাজা মলোহর রাও হোলকার এগিয়ে এলেন ছন্ন নিয়ে। কেশবদাস তার সঙ্গে সন্ধি করেছিলেন, সেই সন্ধির শর্ত অনুযায়ী কয়েক লক্ষ টাকা হোলকারের পাওনা। কেশবদাস থাকলে টাকাটা ধীরে ধীরে দেওয়া চলত, কিন্তু এখন টাকাটা একবারে চাই। হোলকার জয়পুর নগরের বাইরে এসে ছাউনি ফেললেন। ঈশ্বরী সিং তাকে খুশি করবার জন্য তাড়াতাড়ি 2 লাখ টাকা পাঠিয়ে দিলেন। হোলকার বললেন,
2 লাখ টাকায় কি হবে, সব টাকা চাই।
দূত বলল,
মহারাজ পরে আমারও পাঠাচ্ছেন।
মহারাজের কথায় আমি বিশ্বাস করি না, যার কথায় বিশ্বাস করতে পারতাম মহারাজ তাকে বিষ খাইয়ে মেরেছে।
দূত ফিরে এলো, হোলকার টাকা নিলেন না। মহারাজ মন্ত্রীদের ডেকে পাঠালেন, কি করা যায়। সন্ধ্যার পর প্রাসাদের এক প্রশস্ত কক্ষে মন্ত্রিসভার বৈঠক বসল। অনেক দিন থেকে অনেক প্রশ্নের আলোচনা হল। শেষে সিদ্ধান্ত হল 5 লাখ টাকা নিয়ে দুধ যাক হোলকারের কাছে। হোলকার যদি টাকাটা নিয়ে ফিরে যায় সে তো ভালো কথা, কিন্তু যদি টাকা না নেয় তাহলে মুখোমুখি লড়াই করবার জন্য প্রস্তুত হতে হবে। সহসা কেশব দাসের কণ্ঠস্বর শোনা গেল,
হোলকার টাকা নেবেন না, যে টাকা নিয়ে যাবে মারাঠিরা তাকে হত্যা করবে।
উপস্থিত সবাই চমকে উঠল। দেখা গেল মহারাজের পিছনে দাঁড়িয়ে আছেন কেশব দাস, ছায়া নয়, এ একেবারে অতি স্পষ্ট সেই সাদা পিরান, সূক্ষ্ম জরির কাজ করা সাদা উত্তরীয়, মাথায় সাদা পাগড়ি, কানে হীরক কুণ্ডল, সেই চোখ সেই মুখ, এ যে জীবন্ত কেশব দাস। সবাই বিস্মিত হল, ভয় পেল। প্রবীণতম সমস্ত কেশব দাসের পিতৃবন্ধু বিদ্যাধর সেখানে উপস্থিত ছিলেন, তিনি কিন্তু আর সবাইকার মতো অতটা ভীত হননি। তিনি প্রথম কথা বললেন,
আমরা তাহলে লড়াই করবার জন্য প্রস্তুত হই।
লড়াইতে আপনারা হেরে যাবে, মারাঠিদের সঙ্গে যুদ্ধে জিততে পারে এমন শক্তি হিন্দুস্তানের কোন রাজা নেই, আপনারা যুদ্ধ করলে হেরে যাবেন।
রাজপুতেরা হেরে যাবে মারাঠিদের কাছে,
আগেকার দিন আর নেই।
কেশব দাস বললেন,
এখন সবারে সবারে তলোয়ারে তলোয়ারে লড়াই নয়, এখন কামানের লড়াই। একটা ভালো গোলন্দাজ এখন 1000 লোককে শেষ করে দিতে পারে।
আমাদেরও তো কামান রয়েছে।
তাতেও আপনারা হেরে যাবেন।
কিন্তু কেন?
আমি আপনাদের জিততে দেব না, পুরুষানুক্রমে রাজবংশের সেবা করেছি, তার পুরস্কার আমি কি পেয়েছি? আমাকে বেশ খাওয়ানো হয়েছে, আমার বাড়ি ঘর জিনিসপত্র বিক্রি করে সৈন্যদের মাইনে দিতে হয়েছে, আমার স্ত্রী পুত্র আজ পথের ভিখারি, এই অন্যায় আমি শেষ করব। মহারাজেশ্বরী সিংকে আমি সিংহাসন থেকে নামিয়ে আনব সাধারণ মানুষে, আমার স্ত্রী পুত্রের সঙ্গে সমপর্যায়ে, যুদ্ধে আপনাদের পরাজয় অনিবার্য।
তাহলে এখন আমরা কি করব?
কোনো সাড়া পাওয়া গেল না। যাকে প্রশ্ন করা হলো দেখা গেল তার ছায়া মিলিয়ে গেছে, ভয়ে বিস্ময়ে সবাই বিমূঢ় হয়ে গেল। এরপর আর আলোচনা জমল না। মহারাজ কেমন যেন বিমর্ষ হয়ে পড়লেন। তারপর সহসা আলোচনার মাঝে উঠে পড়ে বললেন,
আপনারা আলোচনা করে স্থির করুন, আপনারা যা বলবেন আমি তাই করব, কাল সকালে আপনারা আপনাদের সিদ্ধান্ত আমায় জানাবেন।
মহারাজ উঠে চলে এলেন প্রাসাদ সংলগ্ন উদ্যানে। বাগানের চারিপাশে ছড়ানো শ্বেত পাথরের আসন, মহারাজ একেবারে এক প্রান্তে একটি আসনে গিয়ে বসলেন। সামনে একটা পুষ্পকুঞ্জ, কয়েকটা গোলাপ গাছ, আকাশে পূর্ণচন্দ্র, পৌষ মাসের শীতের দমকা হওয়া চারিপাশ শান্ত স্নিগ্ধ করে তুলেছে, কিন্তু মহারাজের মনে স্নিগ্ধতার কোন আমেজ নেই। শূন্য দৃষ্টিতে তিনি সামনের পানে তাকিয়ে আছেন, সেখানে নক্ষত্র খচিত আকাশ ছাড়া আর কিছু নেই। সে আকাশের পানে তাকিয়েই মহারাজ বসে আছেন। সামনের সুন্দর রক্ত গোলাপগুলোর পানেও এতটুকু দৃষ্টি নেই তার। কেশব দাসের প্রেতাত্মার আবির্ভাবে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন। প্রেতাত্মা যে এমন ভাবে আত্মপ্রকাশ করতে পারে, এমন ভাবে কথা বলতে পারে, এ তো বিশ্বাস করতে মন চায় না। কিন্তু কেশব দাস তো সত্যই আজ এসেছিল, সবাই শুনেছে সবাই দেখেছে। সহসা মহারাজ চমকে উঠলেন। বাগানের লাল পথ দিয়ে এগিয়ে আসছে। ও কে? কে ও? কেশব দাস। ছায়া সামনে এসে দাঁড়ালো। মহারাজও আসন ছেড়ে উঠে পড়লেন, তলোয়ারের হাতলটা চেপে ধরলেন। কেশব দাস কিছু বলল না, চুপ করে তাকিয়ে রইল। মহারাজ খানিকক্ষণ চুপ করে থেকে সহসে কেঁপে উঠলেন, চিৎকার করে উঠলেন,
কি চাও তুমি?
মৃত্যু।
মৃত্যু?
আপনাকে মরতে হবে।
ছায়া এগিয়ে এলো। মহারাজ তাড়াতাড়ি দুপা পিছিয়ে গেলেন। ছায়া আরো এগিয়ে এলো। মহারাজ আরো দুপা পিছিয়ে গেলেন। ছায়া আরো এগিয়ে এলো। মহারাজ চৌকিতে তলোয়ারখানি টেনে নিয়ে বাড়িয়ে ধরলেন। মুহূর্ত মধ্যে ছায়াটি মিলিয়ে গেল। মহারাজ আর সেখানে দাঁড়ালেন, দ্রুত পদে ফিরে এলেন প্রাসাদে। বিদ্যাধর তার জন্য বারান্দায় অপেক্ষা করছিল। বললেন,
এইমাত্র সংবাদ পেলাম হোলকার শ্মশান নিয়ে এগিয়ে আসছে। কাল প্রত্যুষেই তারা নগর তোরণে এসে পৌঁছবে। যুদ্ধ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আমি সৈন্যদের প্রস্তুত থাকতে আদেশ দিয়েছি।
বেশ করেছেন
বলে আর কোনো কথা না শুনে মহারাজ অন্তপুরের দিকে চলে গেলেন। সমস্ত বিদ্যাধর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এত বড় গুরুতর বিষয়ে এমন সংক্ষিপ্ত ভাষণে তিনি ব্যথিত হলেন। নিজের ঘরে গিয়ে মহারাজ শয্যায় শুয়ে পড়লেন। পরিচারককে ডেকে বললেন,
রাত্রে আর কিছু খাব না, শরীর খারাপ।
মহারাজ চুপ করে শুয়ে রইলেন শয্যার। সহসা দেয়ালের গায়ে আবার সেই ছায়ামূর্তি। মহারাজ শয্যার উপর উঠে বসলেন। ছায়ামূর্তি বলল,
যুদ্ধে তোমার পরাজয় অনিবার্য। হোলকার এবার তোমাকে ধরতে পারলে তোমার মাথা কেটে নেবে। বিশ্বদাসের হত্যা তিনি ক্ষমা করবেন না। তার চেয়ে সসম্মানে বিষ পানে আত্মহত্যা করা ভালো।
আমি বিষ খাব না? আমি বিষ খেতে পারব না।
ছায়ামূর্তি হাসল। সাদা দাঁতের পাটি চিকচিক করে উঠল। ছায়ামূর্তি মিলিয়ে গেল। মহারাজ অস্থিরভাবে ঘরের মধ্যে পদচারণা করতে শুরু করলেন। সহসা কোন এক সময় মহারাজ পরিচারককে ডাকলেন। বললেন,
একটা কাজ করতে হবে গোপনে, কেউ যেন না জানে।
আদেশ করুন।
একটা কেউটি সাপ নিয়ে আসতে হবে।
এখনই?
এখনই, আজ রাত্রি। এই নাও আমার পাঞ্জা।
রাজা তাকে পাঞ্জা দিয়ে দিল। পরিচারক চলে গেল। পরদিন প্রত্যুষেই হোলকার বাহিনী জয়পুর অবরোধ করল। নগর মধ্যে চাঞ্চল্য দেখা দিল। সমস্তেরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সমবেত হলেন রাজসভায়। কিন্তু মহারাজ কোথায়? অনেকক্ষণ অপেক্ষা করেও এই আসে এই আসে করে বেলা প্রথম প্রহর অতীত হল, তবু মহারাজের দেখা নেই। শেষে বিদ্যাধর সমস্ত মহারাজকে ডাকতে লোক পাঠালেন। লোক এসে খবর দিল মহারাজ এখনো ঘুম থেকে ওঠেনি।
এখনো ঘুমাচ্ছেন? সে কি, তাকে ডাকতে বল, এখনই লড়াই বেঁধে যায় আর তিনি এখনো ঘুমাচ্ছেন।
এবার দৌবাড়িকে সে খবর দিল,
মহারাজ আত্মহত্যা করেছেন। কাল রাত্রে কেউটু সাপের কামড়ে তিনি প্রাণ বিসর্জন দিয়েছেন।
সমস্তেরা সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেল। যুদ্ধ আর হল না। দুজন প্রবীণ সমস্ত হরগোবিন্দ ও বিদ্যাধর তখনই ছুটলেন মলহর রাও হোলকারের শিবিরে। হোলকার সংবাদ শুনে বললেন,
কেশব দাসের মৃত্যুর প্রতিশোধ হল।
বিনা বাধায় মারাঠারা জয়পুর অধিকার করল।
বন্ধুরা, এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার প্রথম কাহিনী, যার নাম ছিল ঐতিহাসিক প্রেতাত্মা লেখক শ্রী ধীরেন্দ্র লাল ধর এবং এতক্ষণ পড়ে শোনাল সেটা সেতু। আর এখন সময় হয়ে গেছে আমাদের কুয়াশার দ্বিতীয় গল্পে, অর্থাৎ আজকের কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব। আজকের কুয়াশার কাহিনী লিখেছেন মশিউর রহমান শান্ত। আসুন তাহলে প্রথম পর্ব শুনি, তারপরে আবারও ফিরে এসে কথা বলছি, তারপরে বাকি পর্বগুলো শুনবো। আপনার সাথে আছি আমি শারমিন, কুয়াশায় আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম। স্বপ্ন আহমেদ নাম শুনে লেখক মনে হলেও আসলে তিনি লেখক নন, তিনি একজন আরজে। তবে আরজে হবার ইচ্ছে কখনোই তার ছিল না। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আর্মি অফিসার হবেন, মেজর হবেন। ছোটবেলা থেকে তাই ঘরে বসে বসে আর্মিদের মতো লেফট রাইট করতে থাকতেন। কিন্তু ইউনিভার্সিটি পাশ করবার সাথে সাথে সময় এবং ইচ্ছে দুটোই বদলে গেল। একটি FM রেডিও স্টেশনে ঢুকে পড়লেন আরজে হিসেবে। প্রথমে সাফল্যের দেখা পেয়েছেন তা কিন্তু নয়, তবে বর্তমান টপ তিনজন আরজের মধ্যে একজন হচ্ছেন এই স্বপ্ন। আর আজকের এই অবস্থানের পেছনে পুরোটুকু অবদান বলা যায় একটি জিনিসের, সেটি হচ্ছে স্বপ্ন আহমেদের ভৌতিক রেডিও শো। এই একটি শো দিয়ে যে উনি কত নাম কামাবেন তা তার নিজের কল্পনাতেও ছিল না। মানুষের জীবনের ভৌতিক অভিজ্ঞতা নিয়েই মূলত এই শো। তবে এই শো শুরু হওয়ার পর থেকে একটা জিনিস স্বপ্ন আহমেদ বেশ ভালোই বুঝতে পেরেছেন, আর সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ মুখে ভূত বিশ্বাস করি না বললেও ভূতের গল্পের মাঝেই তাদের বিশ্বাস অনেক বেশি। তবে শো শুরুর পর তেমন সমস্যা না হলেও এখন বেশ ভালো সমস্যা হচ্ছে স্বপ্ন আহমেদের। যারা গল্প বলতে আসছে তাদের বেশিরভাগ গল্পই ভালো লাগছে না, কিছু মানুষ যে বানিয়ে গল্প বলতে আসছে সেটাও বোঝা যাচ্ছে। আজকেও এক লোক গল্প বলতে এসেছে, ফোনে যেভাবে গল্প বলেছে শুনে মনে হচ্ছে সিরিয়াস কিছু, আসলে সিরিয়াস কিনা সেটাই দেখা যাক।
ভাই আপনি আমাকে সময় দিবেন সেটা আমি কল্পনাই করতে পারি নাই, আমি খুবই কৃতজ্ঞ।
রিল্যাক্স ম্যান, এত এক্সাইটেড হবার কিছু নেই।
আপনারে বলে বুঝাতে পারবো না ভাই, আমি যে আপনার কেমন ফ্যান, আমি আপনার কোন এপিসোডই মিস করি না।
আপনার কথা শুনে বুঝতে পারছি, কিন্তু আজকে তো আপনি এসেছেন আমার শো এর জন্য গল্প বলতে, রাইট?
না মানে হ্যাঁ হ্যাঁ, গল্প বলতে এসেছি।
আপনার গল্পটার সামারি বলুন, যদি ভালো লাগে তাহলে একটা দিন ঠিক করে আমরা রেকর্ড করে নিব।
আসলে গল্পটা খুব ভয়ঙ্কর।
হ্যাঁ শুরু করুন।
হ্যাঁ মানে গল্পটা,
ভাই আমার সময় কম, যদি একটু দ্রুত ছোট করে বলেন তাহলে আমি বুঝতে পারবো এটা অনেয়ার হবার মতো কিনা। তারপর যে স্পটে গিয়ে গল্প বলতে চান আমরা সেই স্পটে গিয়ে গল্প শুনব।
আমার কাহিনীটা ভাই আমাদের গ্রামে। আমি একদিন হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে একজন এসে বলল।
কি বলল?
বলল, আসিফ তোর রক্ত খাবো, তোর রক্ত খাবো।
বুলশিট।
জি ভাইয়া।
আপনি কি মজা করতে এসছেন? বানিয়ে বানিয়ে গল্প বলবেন আর আমি সেটা অনেয়ার করবো, সেটা ভাবার কারণ কি?
আসলে সত্যি বলতে ভাইয়া, আমার খুব ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করার, তাই ভাবলাম গল্প বলার অজুহাতে দেখা হোক।
আমার মিথ্যে সহ্য হয় না, আপনি এখন আসতে পারেন।
তবে ভাইয়া আমার কাছে ভূতের গল্প না থাকলেও আমার পরিচিত একজনের কাছে অনেক ভূতের গল্প আছে, আপনি বললে আমি তাকে নিয়ে আসতে পারি। আমার অনেক বন্ধুও আছে যারা আপনার শোতে এসে গল্প বলতে চায়।
কোনো দরকার নেই, আপনার কাছে অনুরোধ রইল এরকম ভাবে ফাইজলাম করতে আসবেন না। আপনি আর কখনো আমার এখানে না আসলে আমি খুশি হব।
ভাই আপনি আমাকে ভুল বুঝছেন, আমি ভুল গল্প বলেছি, কিন্তু আমি মোটেও খারাপ মানুষ নই।
আমি আপনাকে ভালো খারাপ কিছুই মনে করছি না, আজকে ব্যক্তিগত কারণে আমার মাথা ঠিক নেই, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আপনি আসুন।
এই ব্যাপারগুলো স্বপ্ন আহমেদের কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে, আর খারাপ লাগবেই না কেন? কিছু মানুষের এমন ধারণা হয়ে যায় যে তারা যা বানিয়ে বলবে সেটাই মানুষ বিশ্বাস করবে। আর যতদিন যাচ্ছে স্বপ্ন খেয়াল করে দেখেছে এরকম ধরনের মানুষের সংখ্যাই বেশি। বিশেষ করে রেডিওতে ভূতের গল্প প্রচারের পর থেকে তো এটা রীতিমতো একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় সময় যারা আসে তারা বানিয়ে বানিয়ে গল্প বলে স্বপ্নকে কনফিউজ করতে যায়। আজকে সেরকমটাই ছিল, তাই বিরক্ত হয়ে স্বপ্ন স্মোক জোনে চলে গেল। অফিসের মতে এই জায়গাটা স্বপ্নের সবচাইতে বেশি পছন্দ। স্মোক করে একদিকে যেমন মাথার চিন্তাগুলো থেকে মুক্ত হতে পারে, আরেকদিকে আসলে খুব সুন্দর করে আকাশটাও দেখা যায়। যা দিন এসেছে দুই দিন পর আকাশ দেখার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। বড় বড় অ্যাপার্টমেন্টের ভিড়ে কোনটা যে আকাশ আর কোনটা যে অ্যাপার্টমেন্ট সেটা বোঝাই কঠিন হয়ে যাচ্ছে। স্মোক জোনে স্বপ্নের বন্ধু এই রেডিওর এক সহকর্মী স্ক্রিপ্ট রাইটার অমিত রায় বসে আছে। অমিত খুব রসিক মানুষ, স্ক্রিপ্ট রাইটার হলেই যে গুরুগম্ভীর হতে হবে এই প্রথায় একদমই বিশ্বাসী নয় অমিত, বরং অন্য লেখকদের থেকে অনেক বেশি আলাদা সে। আর আলাদা বলেই হয়তো অমিতকে বেশ পছন্দ স্বপ্ন আহমেদের।
কি খবর আরজে? মজা নিস না, তোদের মতো লেখক হলে ভালো হতো, ঘরে বসে লুঙ্গি পরে একের পর এক গল্প লিখে যেতাম।
লেখালেখি লুঙ্গি পরে করতে হয় তা তো জানতাম না।
তুই জানবি কিভাবে? তুই তো লেখকের পর্যায়ে এখনো পড়িস না, লেখক হলে তোর চুল আরো বড় হতো, গায়ে একটা পাঞ্জাবি থাকতো আর
আর কাঁধে একটা চটের ব্যাগ থাকতো, তাই তো?
রাইট, যখন এগুলোর কোনো কিছুই তোর মধ্যে নেই তার মানে তুই লেখকই না।
আরে গাধা, তুই তো এখন সেই 1953 সালে পড়ে আছিস, এখনকার লেখক বদলে গেছে, গল্প অবশ্য বদলে গেছে।
কিছু গল্প কখনোই বদলায় না।
অবশ্যই বদলায়, সবকিছুকেই বদলাতে হয়।
যেমন?
যেমন কি?
প্রেম কাহিনী, ঘুরে ফিরে সবকিছুই প্রেম কাহিনীর মধ্যেই আছে মিস্টার অমিত রায়।
দাঁড়া, তোর ডেমো দিয়ে বোঝাই। এই যে দেখ, আগে স্ক্রিপ্টের কাহিনী কি হতো?
কি হতো?
আগের কাহিনী হতো একটা কাপলের মনে খুব দুঃখ, কারণ তাদের কোনো সন্তান নেই। আর এখন কাহিনী কি?
কি কাহিনী?
এখন সবকিছুই বদলে গেছে, আগের মতো করে লিখলে এখন আর পাবলিক খাবে না, এখন লিখতে হবে একটা কাপল বেশ সুখী কারণ তাদের সন্তান নেই, তাই তারা দিনরাত হাসি খুশি থাকে, বাচ্চাদের নিয়ে কোনো চিন্তাই নেই, লাইফে কোনো প্যারাও নেই, সারাদিন হ্যাং আউট মেক আউট ব্লা ব্লা ব্লা।
তুই আর বদলাতে পারলি না। যাই হোক, এখনকার কাহিনী শুনে মন ভালো হয়ে গেছে।
তোর ভূতের গল্পের কাহিনী কি?
গল্প তো আমার না, গল্প তো মানুষ বলে, আমি শুধু এটাকে একটু বুঝেছি তো।
আরে বাবা, তোর প্রোগ্রাম নিয়ে আমাকে বোঝাতে হবে না, বলতে চাচ্ছিলাম ভালো কোয়ালিটির গল্প পাচ্ছিস নাকি?
তার কই, ম্যাক্সিমাম গল্পই আসে বোগাস মার্কা, যা শুনলে গা জ্বলে যায়।
সবার থেকে গল্প শুনতে গেলে তো এমনই হবে, গল্প শুনবি এমন সব মানুষ থেকে যাদের সাথে ভূত প্রেতে বসবাস।
যেমন?
যেমন গল্প শুনবি যারা জিন পোষে তাদের থেকে, গল্প শুনবি ওই যে লাস্টে গোসল করায় না ওদের কাছ থেকে। এরকম করে শুনতে শুনতে কখন যে সুপার একটি স্টোরি পেয়ে যাবি কল্পনাও করতে পারবি না।
ভালো বলেছিস, এরকম একজন খুঁজে দে, তোরে নিয়ে গল্প শুনতে যাব। তুই তো জানিসই আমরা যেখানে কাহিনী ঘটে সেখানে গিয়ে গল্প শুনে আসি।
আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি একটু খোঁজ নিয়ে দেখি কাউকে পাই কিনা,
আমাকে জানাস তাহলে।
হ্যাঁ ঠিক আছে, জানাবো। নে
সাত আট দিন পরের কাহিনী। অদ্ভুত একটা ব্যাপার ঘটেছে, সব সময় স্বপ্নের জন্য অনেক চিঠি আসে তার অফিসে, কিন্তু এরকম চিঠি কখনোই আসে না। সুন্দর একটা খামে গোটা গোটা করে লেখা দুই লাইনের চিঠি। চিঠি নিয়ে যে ছেলেটি এসেছে সে স্বপ্নের পরিচিত। ঠিক পরিচিত বলা ভুল হচ্ছে, কারণ কিছুদিন আগেই এই ছেলের কারণে স্বপ্নের মেজাজ খারাপ হয়েছিল। তখন যেমন মেজাজ খারাপ হয়েছিল, কেন জানি এখন আবার ততটা মেজাজ খারাপ হচ্ছে না, বরং ছেলেটাকে দেখে মায়েই হচ্ছে। সেদিন কোনো ভূতের গল্প বলতে পারেনি, তাই অনুতপ্ত হয়ে সে ভূতের গল্পের সন্ধান নিয়ে চলে এসেছে। সেই সন্ধানের কথাই চিঠিতে দু লাইনে লেখা। চিঠিটা নিয়ে সে চলে গেল অমিতের কাছে, কিন্তু অফিসে কোথাও খুঁজে পেল না অমিতকে। নিশ্চয়ই স্মোক জোনে বসে আছে। এই ছেলেটির এই এক সমস্যা, অফিসের ডেস্কে কম কিন্তু স্মোক জোনেই তাকে বেশি পাওয়া যায়। এটা অবশ্য খারাপ কিছু না, বরং বলা যায় এটাই ক্রিয়েটিভ মানুষের নমুনা। স্বপ্ন স্মোক জোনে ঢুকে দেখল অমিত সিগারেটের দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। স্বপ্নকে দেখে বলল,
ফিগার জীবন আর বই একই জিনিস।
মানে
যখনই টেস্ট পাওয়া যায় তখনই শেষ হয়ে যায়, বই যখন পড়ে মজা পাবি তখনই দেখবি আর মাত্র কয়েক পাতা আছে। জীবনও তাই, একই সাথে
হয়েছে আর গরু ছাগলের মতো ফিলোসফি ঝাড়তে হবে না।
ফিলোসফি না, সিরিয়াসলি বলছি।
তোর সিরিয়াস কথা বন্ধ কর, এখন আমার কথা শুন।
তোরে কি কথা বলতে নিষেধ করেছি নাকি? কি বলবি বলে ফেললেই তো হয়।
আমার কাছে একটা চিঠি এসেছে।
কি চিঠি? প্রেমপত্র?
প্রেমপত্র হলে নিশ্চয় তোরে দেখাতে আসতাম না। শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই।
কি কাহিনী বলবি বলতো, হুদাই সময় নষ্ট করছিস। সিগারেট নিয়ে ভাবছিলাম আর মুডটাই অফ করে দিলি তুই।
দুই লাইনের চিঠি আসছে, দাঁড়া বলে শোনাচ্ছি কি লেখা। মৃত্যুর গল্প শোনাতে চাই, শুনতে চাইলে চলে আসুন, ঠিকানা ইকুরিয়া কবরস্থান।
তো কি হয়েছে? নিশ্চয়ই ভূতের গল্প শোনাতে চায়। এমন চিঠি তো আর তোর লাইফে কম আসলো না, নতুন কিছু আসলে বলিস।
তোর কি মনে হয় আমার যাওয়া উচিত?
আচ্ছা আসল কাহিনী কি বলতো, তুই এত এত কাহিনী অন এয়ার করেছিস, সেগুলো কি কখনো আমায় জিজ্ঞেস করে করেছিলি? তো এখন কোন দুঃখে আমাকে জিজ্ঞেস করছিস বলতো প্লিজ?
এবার জিজ্ঞেস করছি তার পিছনে একটা কারণ আছে।
কি কারণ?
কারণ হলো এবারের গল্প শুনতে আমি আমার সাথে কোনো টিম নিব না, শুধু তোকে সাথে নিয়ে যাব।
তোর কি আমাকে দেখে বেকার মনে হয়? আমার খেদে কাজ নেই যে আমি ভূতের গল্প শুনে সময় নষ্ট করব।
আরে বাবা, গভীর রাতের বেলা কবরস্থানে বসে গল্প শোনার মধ্যে অন্যরকম একটা অ্যাডভেঞ্চার আছে, সেটা ওখানে না গেলে তুই বুঝতেই পারবি না।
কবরস্থানে বসে গল্প শোনার থেকে স্মোক জোনে বসে সিগারেট টানতে আমার অনেক বেশি শান্তি লাগে। সো তোর যেখানে ইচ্ছে করে যা, আমাকে অকারণে নেওয়ার প্ল্যান করিস না।
যাই হোক, চিঠি যে নিয়ে এসেছে সেই ছেলেটার সাথে কথা বলে দেখ।
আমারে কেন পেন দিচ্ছিস? কোন ছেলে চিঠি নিয়ে এসেছে?
রিসেপশনে বসা, কয়েকদিন আগে ভূতের গল্প বলতে এসেছিল, কিছুই বলতে পারেনি, তাই এবার ভূতের গল্পের সন্ধান আর দুই লাইনের চিঠি নিয়ে এসেছে।
আচ্ছা চল দেখি, কথা বললেই বোঝা যাবে কাহিনী কি।
সেটার জন্যই তো তোরে নিয়ে আসলাম, চল।
রিসেপশনে যে ছেলেটি বসেছিল অমিত এবং স্বপ্নকে দেখে সে উঠে দাঁড়ালো। দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি এক্সাইটেড। আরজেদের এত ফ্যান ফলোয়ার্স কিভাবে হয় সেটাই ভেবে পায় না অমিত। মাঝে মাঝে স্বপ্নের কিছু ভক্তদের দেখে মেজাজও খারাপ হয়ে যায় অমিতের। কপাল ভালো যে অমিত স্বপ্নের মতো আরজে না, তাহলে এই মানুষগুলোর দেয়া পেইন কোনোভাবেই সে নিতে পারত না। অমিত রিসেপশনে ঢুকে ওই ছেলের সামনে গিয়ে আর সময় নষ্ট করল না, স্বপ্নকে ইশারা দিয়ে বলল ছেলেটি কি যেন বলতে চায় তা যেন এক্ষুনি শুনে ফেলে। স্বপ্ন ছেলেটির দিকে তাকিয়ে বলল,
জি আপনার চিঠি পড়লাম, দুই লাইন লেখা, কিছুই বুঝিনি। আপনি যদি পুরো কাহিনী খুলে বলেন তাহলে হয়তো আমরা সেটা নিয়ে শো করবার প্ল্যান করতে পারি।
আসলে আমি আপনাকে সরি বলতে এসেছি, এর আগে যেদিন এসেছিলাম সেদিন আসলে গল্প বলতে আসিনি, আমি আপনাকে দেখতে এসেছিলাম, তাই ভাবলাম এরপর যদি আসি কোনো একটা ইনফরমেশন নিয়েই আসব।
সেটা আপনার চিঠি পড়ে আমরা বুঝতে পেরেছি, কাজের কথায় আসি, কি বলতে চাচ্ছেন বলে ফেলুন।
আমার পরিচিত একজনের এলাকায় একটা কবরস্থান আছে।
সব এলাকাতে কবরস্থান আছে, এখানে আর নতুন কি?
সেখানে যে লোকটা আছে সে লোকটা আপনাদের গল্প বলতে ইচ্ছুক, উনি ২০ বছর ধরে কবরস্থানে দেখাশোনা করছেন, চোখের সামনে অনেক কিছুই দেখেছেন।
আপনার কি তার সাথে কথা হয়েছে?
না তার সাথে আমার কথা হয়নি। আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনাদের শো আমি নিয়মিত শুনি, তাই আমার কিছু বন্ধুকে বলে রেখেছিলাম, তাদের একজন এই কবরস্থানওয়ালাকে খুঁজে বের করেছে।
আইডিয়াটা খারাপ না, কিন্তু ইকুরিয়ার নামের জায়গাটা কোথায়?
খুব বেশি দূরে না, বুড়িগঙ্গা নদী পার হওয়ার পর অল্প একটু দূরেই আর কি।
দূরত্বটা ব্যাপার না, ব্যাপার হলো ওই লোক কি বলবে, গল্পটা কি সেটা। গল্প ভালো হলে তো আমাদের টেকনাফ তেতুলিয়া যেতেও প্রবলেম নেই।
অত ভেজালে তো কিছু দেখছি না, যেহেতু খুব বেশি দূরে কোথাও না, ওই লোকের সাথে একদিন দুপুরে গিয়ে কথা বলি চল, তারপর না হয় চলে যাবো একদিন রাতে শো রেকর্ড করতে।
তুই যাবি? ভাবতেই তো মজা লাগছে।
এত মজা লাগার কিছু নেই, সবকিছু আমার মুডের উপর ডিপেন্ড করে। যদিও এখন যেতে চাচ্ছি, পরে যেতে না চাইলে আবার মাইন্ড করিস না।
যাই হোক ভাই, আপনি একটু আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিন।
আসলে এরিয়াটা আমার ফ্রেন্ডের, আপনি চাইলে আমি আমার ফ্রেন্ডকেই বলতে পারি।
ও যেন আপনাদের সাথে থেকে হেল্প করে।
আমার মনে হয় না সেটা দরকার আছে। আপনি সেই কবরস্থানে যাওয়ার রাস্তা আর ওখানে যে লোক থেকে গল্প শুনবো তার নাম বললে আমরা নিজেরাই তাকে খুঁজে নিব।
আমি যতদূর জানি ততদূর লিখে দিয়েছি, ইকুরিয়া ব্যাপারীপাড়া, ওখানে গিয়ে একটা কবরস্থানই পাবেন। আর ওই লোকের নাম যতদূর মনে হচ্ছে নুরউদ্দিন।
ঠিক আছে, ধন্যবাদ।
বাকিটা আমরা আমাদের মতো করে খুঁজে নিব। থ্যাংকস আপনাকে।
অমিত এবং স্বপ্ন দুজন মিলে সত্যি সত্যি তিন দিনের মধ্যেই রওনা করলো এক কবরস্থানের উদ্দেশ্যে। যদিও যত দূরে ভেবেছিল ততটা দূরে জায়গাটা নয়, তবে জায়গাটা এমনিতেই অনেক বেশি নিরিবিলি। ইকুরিয়া নামের জায়গাটা খুঁজে পেতে তেমন একটা কষ্ট হল না স্বপ্ন এবং অমিতের। তবে সেই জায়গায় গিয়ে ব্যাপারীপাড়া কবরস্থান খুঁজে বের করাটা একটু কঠিনই হয়ে গেল দুজনের জন্য। তবু শেষমেশ সন্ধ্যার একটু আগে পেয়ে গেল সেই কবরস্থান, একদম আগের দিনের কবরস্থান। দেখিয়ে বোঝা যাচ্ছে অনেক বেশি পুরনো কবরস্থান। পুরো কবরস্থান জনমানব শূন্য, কাউকেই দেখা যাচ্ছে না। এদিকে সন্ধ্যা নামাতে কবরস্থানের পরিবেশ একটু কেমন যেন ভুতুড়ে মনে হচ্ছে অমিতের কাছে। ভয় পাচ্ছে না কেউই, তবু হাজার হলেও একটা কবরস্থান তো। অমিত স্বপ্নের দিকে তাকিয়ে বলল,
কাহিনী কি দেখেছিস?
কি
কবরস্থান তো দূরের কথা, আশেপাশেও তো কেউ নেই।
তোর কি মনে হয় ছেলেটা ঠিক ইনফরমেশন দিয়েছে নাকি ব্লাফ দিয়েছে?
এখনো বুঝতে পারছি না।
আচ্ছা চল ও পাশটায় যাই, কুকুর নাকি?
সেরকমই তো মনে হচ্ছে।
কবরস্থানে কুকুর, ইন্টারেস্টিং তো।
বসবি নাকি পুকুর পাড়ে?
বসা যায়, ভর সন্ধ্যায় পুকুর পাড়ে বসার মজাই আলাদা, তাও আবার কবরস্থানে।
তোর সাথে আমার ভিতুর ডিম কাজিনের সাথে পরিচয় করে দেওয়া দরকার। সে যদি কোনোদিন এরকম সন্ধ্যায় কবরস্থানে আসে তাহলে এমনিতেই হার্ট অ্যাটাক করে মারা যাবে।
পরিচয় করিয়ে দিস, কাউকে যদি ভয় দেখিয়ে হার্ট অ্যাটাক করা যায় তাহলে তো আমার নাম আরো ফেমাস হবে। যাই হোক, জাস্ট কিডিং।
ঈশান, আপনারা এই দিকে।
আপনি কি এই কবরস্থানে দেখাশোনা করেন?
হ্যাঁ করি। আপনাকে কি কাজ এইদিকে সেই ডাক?
আমরা চাচা একটা রেডিওতে কাজ করি, এখানে আসছি একটা গল্প শুনতে।
গল্প করার জায়গা এইডা না, এইডা কবরস্থান। কুকুর পাড় থেকে উঠে আসেন, কুকুরের দোষ আছে।
কি কি দোষ আছে সেগুলো শুনতে আমরা এসেছি চাচা। আপনার নাম নুরউদ্দিন না?
হ্যাঁ, আমার নাম নিয়ে পরেও কথা কইবার পারবেন। এখন পুকুরতে উইটা হেন আর হনেন, কবরস্থান মজা করনের জায়গা না, এইগুলা নিয়া মজা কইরেন না। সন্ধ্যাবেলা অনেক কিছুই চলাচল করে।
ঠিক আছে চাচা, চলুন তাহলে আমরা বাইরে বসে কথা বলি। যেদিন রেকর্ড করবো সেদিন কবরস্থানে বসে গল্প শুনব, আপাতত পরিচয় হয়ে যায়।
আমি এই কবরস্থানের বাইরে যাই না, আমার ঘর ওই শেষ মাথার কবরের লগে। কথা কইতে চাইলে ওইখানে চলে।
ঠিক আছে চলুন তাহলে, ওখানে গিয়ে কথা বলি।
ঠিক বলেছিস, চলুন চাচা। কবরস্থানের মাঝে ঘর, ব্যাপারটা তো ভালো ইন্টারেস্টিং।
কোনটা ইন্টারেস্টিং আর কোনটা ইন্টারেস্টিং না সেটা নিয়ে পরেও কথা বলা যাবে, এখন আপাতত এই লোকের পেট থেকে কথা বের করতে পারিস কিনা দেখ।
ঘরে চল, দেখি কি করা যায়।
লম্বা কবরস্থানের শেষ মাথায় ছোট্ট একটা ঘর, এই ঘরে নুরউদ্দিন থাকে। অদ্ভুত ব্যাপার, একটা লোক কবরস্থানের ভেতরে কিভাবে থাকে সেটা চিন্তা করে কেমন যেন গা গুলাচ্ছে অমিতের। নুরউদ্দিন নামের এই লোকের চলাচল যেমন রহস্যময়, ঠিক তেমনি কথাবার্তাও একটু কেমন যেন। বারবারই মনে হয় কোথাও যেন একটা ঝামেলা আছে। তবে ঝামেলা থাকুক বা না থাকুক, কবরস্থানের মধ্যে বসে আড্ডা দেওয়ার ব্যাপারটাই আলাদা, অন্যরকম এক অনুভূতি। নুরউদ্দিনের ঘরের সামনে যাওয়ার পর আস্তে করে সে দরজাটা খুলল। অন্ধকার ঘর, সন্ধ্যা নামার পরপর অন্ধকার যেন পুরো জেঁকে বসেছে। স্বপ্ন আর অমিত ঘরের মধ্যে ঢুকে পড়ল।
আপনার ঘরে কি কোনো ইলেকট্রিসিটি নাই চাচা?
হ্যাঁ
চাচা, কোনো লাইট নাই ঘরে?
মরলে পরে যেই ঘরে যাইবেন ওই ঘরে কি লাইট থাকব? ঘরে আসছেন কি বলবার চান বলেন? এইটা কবরস্থান, রং তামাশার জায়গা না। যত তাড়াতাড়ি গল্প বইলা ভাগবেন ততই আপনাকে লেখা ভালো।
চাচা, আপনি শুনলাম 20 বছর ধরে এখানেই আছেন।
20 বছর না, আজীবন এইদিকেই থাকতে হইব। মানুষের আসল ঠিকানা তো এইটাই।
হুম, জানি চাচা, কিন্তু আমরা যেটা জানতে চাচ্ছিলাম সেটা হলো এই 20 বছরে আপনি কি কি অস্বাভাবিক জিনিস দেখেছেন।
মুর্দারে নিয়া কারবার কঠিন প্রশ্ন। যেটা আপনার চোখে অস্বাভাবিক সেইটা আমার চোখে অস্বাভাবিক নাও হইতে পারে।
চাচা, আসলে আজকে আমাদের হাতে সময় খুব কম। যদি আপনি আমাদেরকে একটু বলেন যে এতদিন ধরে কবরস্থান পাহারা দেওয়ার কাজ করছেন, কি কি সমস্যা ফেস করেছেন, তাহলেই আজকের মতো আমরা বিদায় নিতাম।
আরে বাবা, কাহিনী বলতে গেলে তো অনেক কাহিনী, কাহিনীর কোনো শেষ নাই বাবা। কোনটা বইলা শেষ করব? একবার এক মাইয়া গলায় ফাঁস দিয়া মরছে, তারপর?
তারপর কি চাচা?
মেলা দিন আগের ঘটনা, তবু কেমন জানি চোখে ভাসে, মনে হয় এই তো সেই দিন। সেই দিন কি হয়েছিল খুইলা বলি, তাইলে বুঝবার পারবেন।
কুয়াশা কুয়াশা কুয়াশা।